বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্যে হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 4 ফেব্রুয়ারি, 21 মাঘ এবং ফার্সি 15 বাহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে, সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মেয়েদের ইবাদত উৎসব এবং বাংলাদেশে অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে ধারাবাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশি চাপ ব্যর্থ করার অঙ্গীকার, নানা ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ভেনিজুয়েলা। তুরস্ক ভ্রমণে আমেরিকা ও 8 ইউরোপীয় দেশের জনগণের জন্য সতর্কতা জারি, কঠোর সমালোচনা করল আঙ্কারা। বর্তমান সরকার হিরো আলমের কাছেও অসহায়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে পরাজিত করা হয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় যোগ ব্যায়াম গুরু স্বামী রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দুই পক্ষ এ পর্যন্ত যেসব যৌথ প্রকল্প হাতে নিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি চাপ সৃষ্টির বিষয়েও সতর্ক থাকার জন্য দুই দেশ পরস্পরের প্রতি আহ্বান জানায়। গতকাল ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে বৈঠকের সময় এসব বিষয়ে আলোচনা হয়। এর আগে ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে যেসব সমঝোতা স্মারক বা MOU এবং যৌথ প্রকল্পের বিষয়ে চুক্তি সই হয়েছে, গতকালের বৈঠকে সেগুলোই মূলত গুরুত্ব পায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে মতবিনিময়ের উপরেও গুরুত্ব আরোপ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, গত বছরের জুন মাসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ইরান সফরে ছিল দুই দেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। বৈঠকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তার দেশ এবং ইরানের বিস্তৃত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ম্যাক্রনের মন্তব্যকে অগঠনমূলক বলে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ফ্রান্স সফররত ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সংবাদ সম্মেলনে বলেন, পরমাণু কর্মকাণ্ডের জন্য ইরানকে অবধারিতভাবে পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। ফরাসি প্রেসিডেন্টের এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক নজরদারি ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এবং এখানে বাহুল্য কোনো উদ্বেগের প্রয়োজন নেই। এর বিপরীতে ফরাসি প্রেসিডেন্টের উচিত ছিল ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং গোপনে কিভাবে পরমাণু অস্ত্র অর্জন করেছে তা নিয়ে কথা বলা। নাসের কানানি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের হাতে বহু সংখ্যক পরমাণু ওয়ারহেড রয়েছে, তা মনে হয় ফরাসি প্রেসিডেন্ট ভুলে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ম্যাক্রনের বৈঠক করাটাই নিন্দার যোগ্য বিষয়, কারণ ইসরায়েল এবং নেতানিয়াহু হচ্ছেন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। তুরস্ক সফরের ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের আটটি দেশ নিজ নাগরিকদের উপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন তার কঠোর সমালোচনা করে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান শৈলু মার্কিন সরকারের বিরুদ্ধে স্পষ্টবাদী হিসেবে পরিচিত তুরস্কের এ মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূত জেফ্রি ফ্লেককে গতকাল বলেছেন, তুরস্কের রাজনীতি থেকে আপনি আপনার কালো হাত সরিয়ে নিন। তুর্কি এই স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরই আমেরিকার কঠিন সমালোচক এবং তিনি মনে করেন 2016 সালে এরদোগান সরকারকে উৎখাত করার জন্য যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছিল তাতে আমেরিকা জড়িত। আন্তালিয়া শহরে মন্ত্রী পর্যায়ের এক অনুষ্ঠানে সোলাইমান শৈলু আরও বলেন, আঙ্কারায় যে কোনো মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার পর এখানে সামরিক অভ্যুত্থান ঘটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। আমি মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলছি, তুরস্ক থেকে আপনি আপনার কালো হাত সরিয়ে নিন। আমি খুবই স্পষ্টভাবে বলি, আমি ভালোভাবে জানি যে আপনি তুরস্কের কিভাবে গোলযোগ সৃষ্টি করবেন। আপনি আপনার ক্রুর হাসি মাখা মুখ তুরস্ক থেকে সরিয়ে নিন। সোলাইমান শৈলু ইউরোপ মহাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে দায়ী করেন। তিনি বলেন, তুরস্কে মার্কিন সমস্ত প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে, এজন্য তিনি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানকে ধন্যবাদ জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে চলমান ডলার সংকটকে কাজে লাগিয়ে বাজারে ডলারের জাল নোট ছাড়ছে একটি প্রতারক চক্র। এ সম্পর্কে ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে চলমান ডলার সংকটকে কাজে লাগিয়ে বাজারে ডলারের জাল নোট ছাড়ছে একটি প্রতারক চক্র, আর জাল ডলার কম দামে কিনে প্রতারিত হচ্ছেন অনেকেই। আজ শনিবার ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে তারা প্রায় 200 কোটি টাকার দেশি বিদেশি জাল নোট বাজারে ছড়িয়ে দিতে চেয়েছিল। মোহাম্মদ হারুনা রশিদ জানান, গত 1 ফেব্রুয়ারি দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারী চক্রের মূল হোতা উজ্জ্বল দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দারুসসালামের আরেকটি বাসা থেকে অভিযান চালিয়ে জাল নোট ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকালে বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধান বলেন, চক্রটি মতিঝিল এলাকা থেকে প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিটফোর্ট থেকে রং ফয়েল সংগ্রহ করে। বিভিন্ন দেশের জাল নোট ও স্ট্যাম্প তৈরি করে আসছিল এই চক্রটি।
সংকট, এই ডলারের সংকটের কারণে এই এই চক্রটা এই সুযোগে তারা হাতছাড়া করে নেয়। তারা এই মানুষ এই ডলার সদৃশ ডলারটা বানিয়ে তারা মার্কেটগুলিতে এই ডলারগুলো ছেড়ে দিচ্ছে। তাই আমরা আমাদের
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার হিরো আলমের কাছেও অসহায়। আজকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে পরাজিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একজন ব্যক্তিকে জেতাতে প্রার্থীকে গুম করা হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত ঢাকা বিভাগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আমরা বলে আসছি অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। মির্জা ফখরুল তার ভাষায় বলেন, আজকে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, তারা একদিকে ঋণ করছে, অন্যদিকে জনগণের পকেট কাটছে। আজকে তারা জনগণের দিকে তাকায় না, দেশ এখন লুটেরাদের কবলে পড়েছে, যার নেতৃত্ব দিচ্ছে যারা তারা আওয়ামী লীগ। ভারতে যোগব্যায়াম গুরু নামে পরিচিত স্বামী রামদেব মুসলমানদের বিরুদ্ধে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল রাজস্থানে এক ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মুসলিমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন রামদেব। রাজ্যের অনেক জায়গায় এজন্য প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে যোগব্যায়াম গুরু নামে পরিচিত স্বামী রামদেব মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজস্থানে এক ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মুসলিমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বাবা রামদেব। রাজ্যের অনেক জায়গায় এজন্য প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার টঙ্ক কালেক্টরেটে মুসলিম সমাজ এবং আইনজীবীরা রামদেবের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। স্বামী রামদেবের কথায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সংখ্যালঘু কমিশনও। রাজস্থান সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও কংগ্রেস বিধায়ক রফিক খান স্বামী রামদেবের বক্তব্যকে অত্যন্ত খারাপ বলে অভিহিত করেছেন এবং এটিকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিধায়ক রফিক খান বলেন, রামদেবের কোম্পানিগুলো কেন্দ্রীয় সরকারের আশীর্বাদে উন্নতি করেছে, তাই তাকে রাজস্থানে সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ ছড়াতে পাঠানো হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে তিনি রাজস্থানে এসেছিলেন। কোনো ধর্মের বিরুদ্ধে ভুল মন্তব্য করা একজন যোগগুরুর জন্য খুবই লজ্জাজনক। কোনো ধর্মই শত্রুতা শেখায় না। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আমেরিকার আকাশে চীনের একটি বেলুন উড়ে বেড়াচ্ছে এবং এ নিয়ে দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে গোয়েন্দা বৃত্তির উদ্দেশ্য নিয়ে চীন এই বেলুন আকাশে উড়িয়েছে। তবে চীন বলছে আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন, বরং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তার গবেষণার জন্য এই বেলুন ওড়ানো হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বেলুনটি বেসামরিক এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে এটি ওড়ানো হয়েছে। তবে বাতাসের গতিবেগ বেশি এবং এই বেলুনের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত হওয়ার কারণে এটি কাঙ্ক্ষিত জায়গা থেকে ভিন্ন দিকে চলে গেছে এবং তা সর্বশেষ আমেরিকার আকাশে অবস্থান করছে। এর আগে চীনের এই বেলুনটি নিয়ে মার্কিন প্রশাসনের তোলপাড় সৃষ্টি হওয়ার পর দেশটির সামরিক বাহিনী এটিকে ধ্বংস করার জন্য যুদ্ধ বিমান প্রস্তুত করে। শুধু তাই নয়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চীন সফরও স্থগিত করা হয়। এ ঘটনায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে বিষয়টি নিয়ে তারা আমেরিকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। আমেরিকা, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোমস থাকবে। গতকাল মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনকে নতুন করে $220 কোটি অস্ত্রের প্যাকেজ সরবরাহ করবে। এই প্যাকেজের মধ্যে রকেট প্রোপেল চালিত বোমা থাকবে। ইউক্রেনের সেনারা বর্তমানে এ ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করছে, তবে তার চেয়ে নতুন চালানোর বোমার পাল্লা হবে দ্বিগুণ। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এই বোমা সম্পর্কে বলেছেন, নতুন চালানের বোমা পাওয়ার পর ইউক্রেনের সেনাদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়বে। এ ধরনের বোমা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে তিনি জানান। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই এ পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে $2,900 কোটি অস্ত্র দিয়েছে। তো শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এ ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মেয়েদের ইবাদত উৎসব উদযাপিত হয়েছে। এটাকে তখলিফ উৎসব বলা হয়। এর মাধ্যমে ছেলে মেয়েদের দায়িত্ব প্রাপ্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয় এবং তাদের উপর অর্পিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। এমন উৎসব সব দেশ ও সমাজেই জরুরি বলে ধর্ম বিশেষজ্ঞরা মনে করেন। এ সংক্রান্ত প্রতিবেদনটি পরিবেশন করছেন সহকর্মী সোহেল আহমেদ।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে তেহরানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই হোসাইনিয়াতে ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে মেয়ে শিক্ষার্থীদের ইবাদত উৎসব উদযাপিত হয়েছে। এই উৎসবকে ফেরেশতাদের উৎসব হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানে এই উৎসবটি জাশনে তাকলিফ নামে পরিচিত। এই উৎসবে উপস্থিত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, এই তাকলিফ উৎসবে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমিরুল মুমিনিন আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষেও তোমাদের সবার প্রতি আমার শুভেচ্ছা। তিনি আরো বলেন, হে আমার প্রিয় মেয়েরা, তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, তারুণ্যের শুরু থেকেই দয়ালু আল্লাহর বন্ধু হয়ে যাও। আল্লাহর সঙ্গে বন্ধুত্বটা কেমন? আল্লাহর সঙ্গে বন্ধুত্বের একটা উপায় হল, যখন নামাজ পড়ো তখন এটা মনে রাখবে যে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলছ। এছাড়া নামাজে তোমরা যেসব শব্দ উচ্চারণ করো সেগুলোর অর্থ শিখে নাও। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার আরেকটি উপায় হল, তিনি যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা এবং যে কাজগুলো করতে তিনি নিষেধ করেছেন সেগুলো করা থেকে বিরত থাকা। উপস্থিত শত শত মেয়ের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, তোমরা দেশের বিশিষ্ট নারীদের কাতারে স্থান করে নেয়ার চেষ্টা করবে। এটা কিভাবে সম্ভব? খুব ভালোভাবে পড়াশোনা করবে, ক্লাসের পড়া ও হোমওয়ার্ক ঠিকমতো সম্পন্ন করবে, কর্মতৎপরতা চালাবে, চিন্তা করবে, বই পড়বে। ইনশাআল্লাহ তাহলেই ভবিষ্যতে বিশিষ্ট নারীতে পরিণত হতে পারবে। তাকলিফ উৎসব হচ্ছে এমন একটি ধর্মীয় উৎসব যেখানে ছেলে মেয়েদের দায়িত্বপ্রাপ্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়। মুসলিম মেয়ে ও ছেলেদেরকে একটা বয়সের পর আবশ্যকীয় ধর্মীয় আদেশগুলো মেনে চলতে হয় এবং যেসব কাজ নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হয়। তবে মেয়ে ও ছেলে একই বয়সে এই দায়িত্ব পায় না। মেয়ে ও ছেলের ক্ষেত্রে এই দায়িত্বপ্রাপ্তির বয়সে তারতম্য রয়েছে। ইরানে প্রতি বছর ছেলে ও মেয়েদের জন্য এ ধরনের তাকলিফ উৎসব আয়োজনের মাধ্যমে তাদেরকে আল্লাহ প্রদত্ত দায়িত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্মরণ করিয়ে দেয়া হয়। ধর্ম বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি মুসলিম পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রে এ ধরনের উৎসব পালন জরুরি। এর মাধ্যমে মেয়ে ও ছেলেরা সম্মানিত বোধ করে এবং তারা যে একটা পর্যায়ে পার করে নতুন আরেকটি পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তা বুঝতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। অমর একুশে বইমেলা 2023-এর আজ চতুর্থ দিন, এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
মেলা শব্দটির সঙ্গে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য সহ অনেক কিছুই জড়িত। বিভিন্ন ধরনের মেলার মধ্যে বইমেলার আবেদন সম্পূর্ণই ভিন্ন, এর পৃষ্ঠপোষকরাও ভিন্ন মাত্রার দাবিদার। বইমেলা যেন চিত্ত জাগরণের রেনেসা, বইপ্রেমী বাঙালি এক হয়ে যায় অমর একুশের গ্রন্থ মেলায়। একুশে বইমেলাকে কেন্দ্র করেই লেখক, প্রকাশক ও পাঠকের যে মহাসম্মেলন হয় তা অতুলনীয়। একটি মানসম্মত বই অনন্ত যৌবনা, বই কখনো পুরনো হয় না। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বাঁধতে পারে কেবল বই। একজন নতুন লেখকের বই যখন প্রকাশক প্রকাশ করেন আর পাঠক তা আগ্রহ নিয়ে কেনেন, তখনই সেই নবীন লেখকের আত্মবিশ্বাস তাকে আরো ক্ষুরধার লিখনীতে উদ্বুদ্ধ করে। গুণী লেখকদের বই নতুন প্রজন্মের হাতে তুলে দিতেও বই মেলার অবদান অসামান্য। তাই তো ছুটির দিনেই মেলায় গিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের বইটি সংগ্রহ করতে ব্যস্ত বই প্রেমীরা।
আজকে আমার প্রথম মেলাতে আসা, আজকে ছুটির দিন, স্কুল বন্ধ, তো আমি এখানে বই কিনতে আসছি।
প্রাণের উদ্দীপ্ত উপস্থিতি আর নতুন বইয়ের ঘ্রাণে সরব হয়ে উঠেছে অমর একুশে বইমেলা 2023। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে বইয়ের এই পসরায় প্রাণের স্পন্দন জেগেছে। মননশীল মানুষের সবচেয়ে কাছের বন্ধু বই, শিশু বিকাশ থেকে শুরু করে রান্নাবান্না, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, ইসলামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রবন্ধ, যে কোনো বই হতে পারে আমাদের নিত্য দিনের সঙ্গী। তাই ভেবে হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। আসলে বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বাড়িয়ে তুলতে বইমেলার কোন বিকল্প নেই, কিন্তু সেই বইয়ের মূল্যবৃদ্ধিতে অনেকেই আছেন এখন সংশয়ে। তাই তো কাগজের দাম কমানোর দাবি জানিয়েছেন লেখক ও শিক্ষক জাফর ইকবাল।
তেলের দাম, পেট্রোলের দাম, জ্বালানির দাম, সেভাবে কাগজের দামটা যদি কন্ট্রোল করা হতো তাহলে এটলিস্ট মানুষ বই পড়তে পারত।
সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেছেন, মেলার প্রথম দিকের দিনগুলোতে দর্শনার্থী থাকেন বেশি।
যেভাবে বইমেলার যে কাঠামো বিন্যাসটা যেরকম হয়েছে, এই বিন্যাসের ফলে অল্পতেই অনেক ভিড় মনে হবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। 44 বছরে ইরানের গৌরবময় ইসলামী বিপ্লব শীর্ষক বিশেষ আলোচনার ধারাবাহিক আসরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা শুনেছি যে কেন ও কিভাবে ইরানের ইসলামী বিপ্লব আজও বিশ্বের মুক্তিকামী জনগণের মাঝে আশার আলো হয়ে বিরাজ করছে। প্রতিদিন নিত্য নতুন নিষেধাজ্ঞার বাধা সত্ত্বেও ইরানের আদর্শিক ও বৈশ্বিক শক্তির প্রভাব এবং সক্ষমতা বাড়তে থাকায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শয়তানি শক্তিগুলো ও তাদের সেবাদাস চক্রের আচরণ ইসলামী ইরানের প্রতি আরও বেশি উন্মাদনাপূর্ণ হয়ে উঠছে। অন্যদিকে ইরানের ইসলামী নেতৃবৃন্দের আদর্শিক অঙ্গীকারগুলোর উপর অবিচলতা ও একনিষ্ঠতা ও আগের চেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। বিগত 5 বছরের মধ্যে তেল রপ্তানিতে সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে ইরান। 2018 সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা করে। তখন থেকে এ পর্যন্ত ইরান এত বেশি তেল আর কখনো রপ্তানি করেনি। কয়েকটি আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাঙ্কিং সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে খবর দিয়েছে। সংস্থাটি বলেছে, 2022 সালের শেষ ভাগে ইরানের সর্বোচ্চ তেল বিক্রি হয় এবং 2023 সালের শুরুতেও তেল রপ্তানি বৃদ্ধির হার অব্যাহত আছে। ভেনিজুয়েলা ও চীনে অতিরিক্ত তেল পাঠাচ্ছে ইরান।
চলতি ফার্সি বৎসরে যা শেষ হবে আগামী মার্চে, এই সময়ে ইরানের তেল বহির্ভূত রপ্তানিও বেড়েছে প্রায় 18%। ইরান বর্তমানে দৈনিক প্রায় 38 লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। আগামী কয়েক বৎসরের মধ্যে এই উৎপাদন দৈনিক 57 লাখ ব্যারেলে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। ইরান তার নিজস্ব সক্ষমতাকে কাজে লাগিয়েই তেল ক্ষেত্রগুলোকে উন্নত করার ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি বলেছেন, তার দেশের উপর পাশ্চাত্যের ওষুধ নিষেধাজ্ঞা সত্ত্বেও ঘরোয়া চাহিদার 90% ওষুধ ইরান নিজেই তৈরি করছে। পারমাণবিক ওষুধ তৈরিতেও ইরান এখন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি দেশের অন্যতম।
ইরানের ইসলামী বিপ্লবের নিন্দুকরা বলে থাকেন, ইরানের নারী সমাজ নাকি বন্দিনী হয়ে আছে এবং তারা এ বিপ্লবের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছেন। কিন্তু বাস্তবতা হলো, ইরানে ইসলামী বিপ্লবের পর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড সহ সব ক্ষেত্রে ইরানি নারী সমাজের অংশগ্রহণ অনেক বেড়েছে এবং তারা শালীন পোশাক পরেই শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, জনপ্রতিনিধিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ড সহ শাসন ক্ষমতায়ও অনেক বেশি অগ্রসর হয়েছেন ইসলামী বিপ্লবের আগের বছরগুলোর তুলনায়। ইসলামী ইরানের বিশ্ববিদ্যালয় পর্যায়ের 30%-এরও বেশি শিক্ষক নারী এবং প্রায় 60% শিক্ষার্থী ছাত্রী। ইসলামী ইরানের বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন নারী। ইরানের সংসদে অনেক নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। ইরানের পররাষ্ট্র বিভাগেও কর্তৃত্বের স্বাক্ষর রেখেছেন অনেক নারী। তাদের কেউ কেউ হয়েছেন রাষ্ট্রদূত ও এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইসলামী রাষ্ট্রের নীতিমালা মেনে চলে নারী সমাজ সাফল্য অর্জন করছে দেখে পাশ্চাত্য ইরানের উপর ক্রুদ্ধ। ইসলামী বিপ্লবের পর মানবীয় মর্যাদা বজায় রেখেই জ্ঞান, বিজ্ঞান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্ষমতায়নে ইরানের নারী সমাজের অগ্রগতি হয়েছে।
ইরানের নারী সমাজ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন শালীন পোশাক পরেই। সিনেমা, থিয়েটার ও চলচ্চিত্র নির্মাণের মতো নানা ক্ষেত্রেও ইসলামী ইরানের নারীরা আন্তর্জাতিক পুরস্কার পাওয়া সহ নানা ধরনের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। ইরানের অনেক মহিলা লেখক ও কবি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। ইসলামী ইরানের নারী সমাজকে মার্কিন নারী সমাজের সঙ্গে তুলনা করা হলেও দেখা যায় অনেক ক্ষেত্রে ইরানি নারী সমাজ এগিয়ে রয়েছেন। যেমন ইরানে মা ও প্রসূতি বিষয়ক চিকিৎসকদের 98% হলেন নারী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার 85%। শিশু জন্মদানের ক্ষেত্রে ইসলামী ইরানে প্রতি 1 লাখে মাতৃ মৃত্যুর হার 7 জন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা প্রায় 24 জন। ইরানের কারাগারে নারী বন্দীর সংখ্যা মাত্র 3%, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে নারী বন্দীর সংখ্যা 10%-এর বেশি। ইরানের চিকিৎসকদের মধ্যে নারীর সংখ্যা 40%, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার মাত্র 34%। ইরানের কর্মজীবী মায়েরা সন্তানের জন্ম উপলক্ষে 6 মাসের ছুটি পেয়ে থাকেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ছুটি খুব কমই দেয়া হয়।
ইরানের ইসলামী বিপ্লবের পর শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। বিজ্ঞান বিষয়ে গবেষণা প্রবন্ধ রচনার দিক থেকে ইসলামী ইরান এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। ইরানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও গণিত সহ জ্ঞান বিজ্ঞানের নানা আন্তর্জাতিক অলিম্পিয়াডে শীর্ষস্থানীয় নানা পুরস্কার অর্জন করছেন। ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইসলামী বিপ্লবের পর থেকেই। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের দিয়ে গড়ে উঠছে লাকসই প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক গবেষণামূলক নানা প্রতিষ্ঠান এবং তারা উদ্ভাবন করছেন নানা জরুরি যন্ত্রপাতি ও পণ্য, ফলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটছে। ইসলামী ইরানের উপর পাশ্চাত্যের হাজার হাজার বা লাখ লাখ নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি এখনও বিশ্বের শীর্ষস্থানীয় ২০ অর্থনৈতিক শক্তির তালিকায় রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
عشق تو در روحات زنم، نامت همیشه برقرار، ایران من ای وطنم، پرچم پر غرور تو تا عرش دنیا میکشم، تا سر پناه من تویی، لبریز این آرامشم. ایران من مهد عشق و شور و ایمان، ایران من ای حماس ساز دوران، ایران من برقرار و
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত দুই আসরে আমরা খুররাম শাহরের ১৭ বছর বয়সী এক কিশোরীর স্মৃতি কথা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা খুররাম শাহর মুক্ত করার অভিযানে অংশগ্রহণকারী একজন সাহসী কমান্ডার সম্পর্কে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
১৯৮০ দশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সার্বিক সহযোগিতা নিয়ে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের যত ক্ষতি হোক না কেন, এতে এদেশের জনগণের মধ্যে আত্মবিশ্বাস প্রবল হয়েছে এবং মানুষের মধ্যে নৈতিকতা, সাহস ও নিজেকে উৎসর্গ করার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খুররাম শাহর মুক্ত করার অভিযানে ইরানি যোদ্ধাদের পক্ষে কমান্ডারের দায়িত্ব পালনকারী আহম্মদ মুতাওয়াসসেলিয়ান ছিলেন এরকম একজন মানুষ। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাসে তার মতো মানুষ হাতে গোনা কয়েকজনের বেশি ছিল না। তিনি ছিলেন অসম্ভব সহ্য শক্তির অধিকারী একজন কমান্ডার, যিনি দায়িত্ব পালনে ছিলেন অত্যন্ত কঠোর। তার অধীনস্থ যোদ্ধা জাফর রাবি এক সাক্ষাৎকারে এ সম্পর্কে বলেন, আহম্মদ মুতাওয়াসসেলিয়ান সম্পর্কে যে চিত্রটি সবার আগে স্মৃতিতে ভেসে ওঠে তা হল তিনি ছিলেন একজন সাহসী ও বীর যোদ্ধা। শহীদ হেম্মাত, রেজা চেরাগি ও আলী ফাজলির মতো কমান্ডারদের অধীনে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল, কিন্তু আহম্মদ মুতাওয়াসসেলিয়ান ছিলেন তাদের সবার চেয়ে বড় মাপের কমান্ডার।
এই বীর যোদ্ধা কমান্ডিং পজিশনে থাকার সময় যোদ্ধাদের সঙ্গে কঠোর আচরণ করতেন, তার সঙ্গে দায়িত্ব পালনকারী সবাই তাকে ভয় পেতেন। রাবির ভাষায় আহমদ ছিলেন সরু দেহের অধিকারী লম্বা একজন মানুষ। তার সম্পর্কে অনেক কথা শোনার পর তাকে যারা কোনোদিন দেখেনি তারা তাকে দেখে অবাক হত, কারণ শারীরিক দিক দিয়ে তিনি তেমন কোনো সুপুরুষ ছিলেন না। আহমদ মুতাওয়াসসেলিয়ান ছিলেন সময়ানুবর্তী একজন মানুষ এবং অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। রাজধানী তেহরানের দক্ষিণে 1963 সালে ইরানের এই বীর যোদ্ধার জন্ম হয়। স্কুলে পড়ালেখার পাশাপাশি তিনি দোকানের ব্যবসা পরিচালনায় বাবাকে সাহায্য করতেন। স্কুল জীবন থেকেই ধর্মকর্মের প্রতি তার আকর্ষণ তৈরি হয় এবং কোরআন মজিদের প্রতি আলাদা রকম অনুরাগ গড়ে ওঠে। ধর্মীয় ক্লাসগুলোতে তিনি তৎকালীন স্বৈরশাসক শাহের অত্যাচারের কথা শুনে কিশোর বয়সেই ওই সরকার বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।
1971 সালে উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষা সম্পন্ন করেন আহম্মদ মুতাওয়াসসেলিয়ান। এরপর একটি বেসরকারি কোম্পানিতে কাজ শুরু করেন এবং ওই কোম্পানির পক্ষ থেকে ইরানের লোরেস্তান প্রদেশের খোরামাবাদ শহরে নিয়োগপ্রাপ্ত হন। চাকুরির পাশাপাশি তিনি শাহ সরকার বিরোধী আন্দোলনে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন। এর ফলে তিনি শাহের পেটোয়া নিরাপত্তা বাহিনী সাভাকের দৃষ্টিতে পড়ে যান। 1976 সালে তাকে সাভাক গ্রেপ্তার করে এবং তার উপর ব্যাপক নির্যাতন চালায়। খোরামাবাদে সাভাকের কারাগারের কন্ডেম সেলে তাকে 5 মাস আটক রাখা হয়। ওই আটক ও নির্যাতনের ঘটনায় মুতাওয়াসসেলিয়ান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ক্ষেত্রে আরও বেশি দৃঢ়চেতা হন। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বাধীন বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং 1979 সালের ফেব্রুয়ারি মাসে বিপ্লবের চূড়ান্ত বিজয় হয়।
ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানে সদ্য প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। শত্রুদের পৃষ্ঠপোষকতায় ইরানের সীমান্তবর্তী শহরগুলোতে বিপ্লব বিরোধী তৎপরতা মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে ইরাক সীমান্তবর্তী ইরানের কুর্দিস্তান প্রদেশে বিপ্লব বিরোধীরা সশস্ত্র তৎপরতা শুরু করে। তাদেরকে দমন করতে তেহরান থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে অনেক যোদ্ধা কুর্দিস্তানে গমন করেন। এ সময় আহমদ মুতাওয়াসসেলিয়ান 66 সহযোদ্ধাকে নিয়ে কুর্দিস্তানের বুকান শহরে যান। দূরদৃষ্টি সম্পন্ন এই কমান্ডারের নেতৃত্বে ইরানি যোদ্ধারা অল্প দিনের মধ্যেই সশস্ত্র বিপ্লব বিরোধীদের দমন করে শহরকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মুক্ত করেন। বুকান শহরে তার সাফল্য দেখে তাকে কুর্দিস্তান প্রদেশের আরও দুটি শহর সাকেজ ও বানে শহরে পাঠানো হয়।
আহম্মদ মুতাওয়াসসেলিয়ানের নেতৃত্বাধীন যোদ্ধারা বানে শহরে পৌঁছার আগে বিপ্লব বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর উপর হামলা করে তাদের বড় ধরনের ক্ষতি করেছিল। বুকান শহরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আহম্মদ এবার এক সাহসী অভিযান পরিচালনা করেন। অভিযানে 200 বিচ্ছিন্নতাবাদী নিহত ও প্রায় 400 জন বন্দী হয়। সাকেজ ও বানে শহর শত্রুমুক্ত করার পর এই কমান্ডার তার উপপ্রধান শহীদ মোহাম্মদ তাওয়াসসুলি সহ কুর্দিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর সানান্দাজে গমন করেন। তার নেতৃত্বাধীন যোদ্ধারা বিপ্লব বিরোধীদের দ্বারা অবরুদ্ধ শহরের একদিকের অবরোধ ভেঙে ফেলেন। 1980 সালের সেপ্টেম্বরে ইরানের দক্ষিণাঞ্চল দিয়ে ইরাক যখন আগ্রাসন চালায় তখন ইরানকে কুর্দিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে কাজে ব্যস্ত থাকতে হয়। ইরাকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর টানা 1 বছর আহম্মদ মুতাওয়াসসেলিয়ান কুর্দিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত থাকেন।
এভাবে আহমদ মুতাওয়াসসেলিয়ান বিপ্লব বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের অন্তরে প্রচণ্ড আতঙ্ক তৈরি করতে সক্ষম হন। তার একজন সহযোদ্ধা এ সম্পর্কে বলেন, যখনই বিপ্লব বিরোধীদের কাছে এ খবর পৌঁছাত যে হাজি আহমদ তাদের বিরুদ্ধে হামলা করতে যাচ্ছেন, তখন তারা পলায়নকেই শ্রেষ্ঠ পন্থা মনে করত। ১৯৮১ সালের মাঝামাঝি সময়ে হাজি আহমদ পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরে এলে তাকে সাড়াশু অভিযান চালানোর জন্য দক্ষিণ ইরানে পাঠানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার তাকে দক্ষিণ ইরানের বিপ্লব বিরোধীদের দমন করার জন্য একটি ব্রিগেড গঠন করার নির্দেশ দেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ওই ব্রিগেডটি পরবর্তীতে ডিভিশনে উন্নীত হয়।
ব্রিগেডটিকে ১৯৮২ সালে খোরাম শাহ মুক্ত করার অভিযানে কাজে লাগানো হয়। বাইতুল মুকাদ্দাম নামক বিখ্যাত ওই অভিযানে IRGC ও সেনাবাহিনী সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। হাজি আহমদ মুতাওয়াসসেলিয়ান ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালনের পাশাপাশি শত্রু সেনাদের অবস্থান চিহ্নিত করার কাজেও অংশগ্রহণ করেন। আগ্রাসী ইরাকি বাহিনীর সম্ভাব্য অভিযান ও তার সম্ভাব্য গতিপথ শনাক্ত করার পাশাপাশি সে অভিযান প্রতিহত করার রোড ম্যাপও চূড়ান্ত করতেন আহমদ মুতাওয়াসসেলিয়ান।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা খোরাম শাহর মুক্ত করার অভিযানে হাজি আহমদের অংশগ্রহণ ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। ৪ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ছাত্রলীগ নেতার হুমকি, আনন্দবাজারে ব্যবসা করে আপনি কত বড় কুতুব হয়েছেন দেখব ভাই, প্রথম আলো। যুগান্তরের খবর, নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, ব্যর্থ হয়ে সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, অভিযোগ নূরের, বাংলাদেশ প্রতিদিন। কালের কণ্ঠ লিখেছে, ঢাকায় জমির কাঠা সর্বোচ্চ ৭ কোটি ৭৫ লাখ, নিচে ৬০ লাখ। অপরাধ ও বিচার ছোঁ মেরে ছিনতাই করতেন তারা, ডেইলি স্টার। মানব জমিনের খবর, ধর্মঘটের কবলে ব্রিটেন, বিড়ম্বনায় মানুষ। জানুয়ারিতে সড়কে ঝরল ৬৪২ প্রাণ, ইত্তেফাক। ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা, নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, রিমোট ভোটিং এর ব্যবস্থা এখনই চালু হচ্ছে না দেশে, কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু, আনন্দবাজার পত্রিকা। তালিবান হামলার টার্গেট মুম্বাই কি, সংবাদ প্রতিদিন। সল্টলেকে তথ্য প্রযুক্তি কর্মীর রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মতামত, হিরো আলম বনাম এলিট সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল তার মতামতে লিখেছেন, হিরো আলম উপনির্বাচনের ফলাফল মেনে নেননি, তিনি উচ্চ আদালতের নির্বাচনে কারচুপির কাগজপত্র নিয়ে যাবেন বলেছেন। যদি তিনি সুবিচার পান সেখানে, আমাদের কথিত ভদ্র সমাজ আর জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত শিক্ষা হবে তা। দেশের সংসদে যোগ্যতাহীন ও দায়িত্বহীন যে সংসদ সদস্যরা আছেন তাঁদের জন্য উপযুক্ত অস্বস্তি তৈরি করতে পারবেন তিনি। তাঁকে নির্মম অপমান করা পুলিশ কর্মকর্তাদের জন্য অসামান্য এক
পোয়েটিক জাস্টিসের উদাহরণও হতে পারে এটি। হিরো আলমের প্রতি সমাজের এলিট, পাতি এলিট, সকল্পিত এলিটদের এমন মনোভাবের কারণ কি? তিনি বললেন, আমার ধারণা এটা সমাজের কণ্ঠহীন, অবয়বহীন আর ক্ষমতাহীন মানুষদের প্রতি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছু নয়। হিরো আলম এদেশের প্রান্তিক মানুষের জন্য অদম্য আইকন হয়েই থাকবেন। জানুয়ারিতে সড়কে ঝরল 642 প্রাণ, ইত্তেফাকের সড়ক দুর্ঘটনা বিষয়কে খবরে লেখা হয়েছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে সারা দেশে দুর্ঘটনায় 642 জন প্রাণ হারিয়েছেন, এ সময় আহত হয়েছেন 978 জন। শনিবার সকালে সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরও দেখা গেছে, বিগত 2022 সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী 2023 সালের জানুয়ারি মাসে সড়কে দুর্ঘটনা 5.3% বেড়েছে। নয় দিগন্তের শিরোনাম, ডলারের জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরছেন বিদেশগামী যাত্রীরা। বিস্তারিত খবরে বলা হয়েছে, বাংলাদেশে ডলার সংকটের কারণে বিদেশ যাত্রায় নানা ধরনের ভোগান্তির মুখে পড়েছেন বিদেশগামীরা, বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা বা হজ যাত্রী কিংবা সাধারণ পর্যটক হিসেবে যারা বিদেশে যেতে আগ্রহী, ডলার সংগ্রহে তাদের বেগ পেতে হচ্ছে। পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও নানা ধরনের ঝক্কি পোহাতে হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের। আর মানব জমিনে সম্পর্কে লিখেছে, চতুর্মুখী সংকটের শিল্পখাত, গত বছরের ডলার সংকট নতুন বছরেও অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন বছরে ডলার সংকট কাটতে শুরু করবে, কিন্তু কোনো সমাধান দেখা যাচ্ছে না। ডলার সংকটে এলসি কমেছে, গ্যাস বিদ্যুতের বাড়তি দামে নতুন চাপ। রাজনীতির খবর, কালের কণ্ঠ সহ প্রায় সব দৈনিকের খবরে বলা হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার ও 10 দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারের সমালোচনা করে বলেছেন, আপনাদের সরকার স্মার্টনেস মানে চাতুরি করা, আপনাদের স্মার্টনেস মানে মানুষের চোখে ধুলো দেয়া, আপনাদের স্মার্টনেস মানে ভোট চুরি করে, ইহাই গণতন্ত্র, এটা মানুষকে বলা, সর্বশেষ উপনির্বাচন তারই প্রমাণ। কাজেই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের স্লোগানে জনগণ আর বিভ্রান্ত হবে না। এদিকে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বিএনপির দিকে ইঙ্গিত করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারা নৈরাজ্য সৃষ্টি করতে ওস্তাদ, তাদের পারদর্শিতা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আরেকটা ব্যাপারে তারা পারদর্শী, মিথ্যাচারের রাজনীতি, প্রোপাগান্ডার রাজনীতি, আমরা দেখে নেব তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে। ছো মেরে চিন্তাই করতেন তারা, ডেইলি স্টারের এ খবরে লেখা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকা থেকে মূল্যবান জিনিসপত্র সহ গড়ে প্রায় 300 মোবাইল ফোন ছিনতাই হচ্ছে প্রতিদিন। সংঘবদ্ধ এই ছিনতাই চক্র ছোমারা পার্টির 16 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সংঘবদ্ধ এই ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রেপ্তারকৃতরা ডিবিকে জানিয়েছে যে প্রতিদিন তাদের 100 জন শহরের রাস্তায় ঘুরে বেড়ায় এবং মহাজন তাদের প্রত্যেককে অন্তত 3টি মোবাইল ফোন ছিনতাই করার টার্গেট দিয়েছে। সেই হিসাবে প্রতিদিন এই শহরে অন্তত 300 মোবাইল ফোন ছিনতাই করা হচ্ছে। বাস বা গাড়ির জানালার পাশে মোবাইল ব্যবহারের সময় এই চক্রের সদস্যরা মোবাইল কেড়ে নেয়, তাদের কাছ থেকেই খুব অল্প দামে সেসব মোবাইল কিনে নেয় গ্যাং লিডার। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। চলতি বছরের বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে রিমোট ভোটিংয়ের ব্যবস্থা চালু করার কোনো পরিকল্পনা নেই নরেন্দ্র মোদী সরকারের। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু শুক্রবার লোকসভায় এই ঘোষণা করার পর নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধী শিবিরে। রিজিজুর ঘোষণায় সেই উদ্যোগ আপাতত ধামাচাপা পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। ফের কি হামলা হতে পারে দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে? এবার কি তালেবান হামলা চালাবে? কেন এমন শঙ্কা? কারণ মুম্বাইয়ে তালিবানি হামলা হবে এই মর্মে একটি হুমকি ইমেইল পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার হুমকি মেলটি এসে পৌঁছেছিল এনআইএর মুম্বাইয়ের অফিসে। ওই মেলে হুমকি দিয়ে বলা হয়েছে তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালাবে। এই ইমেলের কথা প্রকাশ্যে আসতেই মুম্বাই জুড়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাণিজ্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। বিদেশি চাপ ব্যর্থ করার অঙ্গীকার, নানা ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় ইরান ও ভেনিজুয়েলা। তুরস্ক ভ্রমণে আমেরিকা ও আট ইউরোপীয় দেশের জনগণের জন্য সতর্কতা জারি, কঠোর সমালোচনা করল আঙ্কারা। বর্তমান সরকার হিরো আলমের কাছেও অসহায়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে পরাজিত করা হয়েছে, মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় যোগব্যায়াম গুরু স্বামী রামদেবের বিরুদ্ধে FIR দায়ের। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, আপনার সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।